লুকের লেখা খোদাবন্দ ঈসা মসিহের সুখবর।
উৎসর্গ মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটিয়াছে তাহা যাহারা প্রথম হইতে নিজের চোখে দেখিয়াছেন ও খোদার সুখবর প্রচার করিয়াছেন তাহারা আমাদের নিকট সমস্ত কিছু জানাইয়াছেন, আর তাহাদের কথা মতেই অনেকে সেই বিষয়ে লিখিয়াছেন। সেই সমস্ত বিষয়ে সম্বন্ধে প্রথম হইতে ভালোভাবে খোঁজ খবর লইয়া আপনার জন্য তাহা একটা একটা করিয়া লিখা আমিও ভালো মনে করিলাম। ইহার ফলে আপনি যাহা জানিয়াছেন তাহা সত্য কিনা জানিতে পারিবেন। বাপ্তিস্মদাতা হযরত ইয়াহিয়ার জন্মের বিষয়ে ভবিষ্যদ্বাণী। হেরোদ যখন ইহুদিয়া প্রদেশের রাজা ছিলেন, সেই সময় ইমাম অবিয়ের দলে জাকারিয়া নামে ইহুদিদের একজন ইমাম ছিলেন। তার স্ত্রীর নাম ছিল এলিজাবেদ। তিনিও ছিলেন ইমাম হারুনের একজন বংশধর। তাহারা দুইজনেই খোদার চোখে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত হুকুম ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করিতেন। তাহাদের কোনো ছেলে মেয়ে হয় নাই, কারণ এলিজাবেদও বন্ধ ছিলেন। ইহা ছাড়া তাহাদের বয়সও খুব বেশি হইয়া গিয়াছিল। একবার নিজের দলের পালার সময়ে জাকারিয়া ইমাম হিসাবে খোদার সেবা করিতেছিলেন। ইমামের কাজের নিয়ম অনুসারে ভাগ্য পরীক্ষা দ্বারা তাহাকে বাছিয়া লওয়া হইয়াছিল, যেন তিনি প্রভুর এবাদতখানার পবিত্র স্থানে গিয়া ধূপ জ্বালাইতে পারেন। ধূপ জ্বালাইবার সময়ে বাহিরে অনেক লোক মুনাজাত করিতেছিল। এমন সময় ধূপ বেদির ডান দিকে প্রভুর একজন ফেরেস্তা হঠাৎ আসিয়া জাকারিয়াকে দেখা দিলেন। ফেরেস্তাকে দেখিয়া তাহার মন অস্থির হইয়া উঠিল এবং তিনি ভয় পাইলেন। ফেরেস্তা তাহাকে বলিলেন, জাকারিয়া ভয় করিও না, কারণ খোদা তোমার মুনাজাত কবুল করিয়াছেন। তোমার স্ত্রী এলিজাবেদের একটি ছেলে হইবে, তুমি তাহার নাম রাখিও ইয়াহিয়া। সে তোমার জীবনে মহা আনন্দের কারণ হইবে এবং তাহার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হইবে, কারণ প্রভুর চোখে সে মহান হইবে। সে কখনো আঙ্গুর রস বা কোনো রকম মদ খাইবে না এবং মায়ের গর্ভে থাকিতেই সে পাক রুহে পূর্ণ হইবে। ইসরায়েলীয়দের অনেককেই সে প্রভু যিনি তাদের খোদা তার নিকটে ফিরে আনিবে। নবী ইলিয়াসের মতো মনোভাব ও শক্তি লইয়া সে প্রভুর আগে আসিবে। সে পিতার মন সন্তানের দিকে ফিরাইবে এবং অবাধ্য লোকদের মনের ভাব বদলাইয়া খোদা ভক্ত লোকদের মনের ভাবের মতো করিবে। প্রভুর জন্য এইভাবে সে লোকদের সম্পূর্ণভাবে প্রস্তুত করিবে। তখন জাকারিয়া ফেরেস্তাকে বলিলেন, কি দিয়ে আমি তাহা বুঝিব, কারণ আমি তো বৃদ্ধ হইয়া গিয়াছি এবং আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হইয়া গিয়াছে। ফেরেস্তা তাহাকে বলিলেন, আমার নাম জিব্রাইল, আমি খোদার সামনে দাঁড়াইয়া থাকি। তোমার সঙ্গে কথা বলিবার জন্য ও তোমাকে এই সুখবর দিবার জন্য খোদা আমাকে পাঠাইয়াছেন। দেখো, আমার কথা সময় মতোই পূর্ণ হইবে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নাই বলিয়া বোবা হইয়া থাকিবে। যতদিন না এই সমস্ত ঘটে ততদিন তুমি কথা বলিতে পারিবে না। এইদিকে লোকেরা জাকারিয়ার জন্য অপেক্ষা করিতেছিল। এবাদতখানার পবিত্র স্থানে তাহার দেরি হইতেছে দেখিয়া তাহারা ভাবিতে লাগিল। পরে জাকারিয়া যখন বাহির হইয়া আসিলেন তখন লোকদের সঙ্গে কথা বলিতে পারিলেন না। ইহাতে লোকেরা বুঝিতে পারিল পবিত্র স্থানে তিনি কোনো দর্শন পাইয়াছেন। তিনি লোকদের নিকট ইশারা করিতে থাকিলেন এবং বোবা হইয়া রহিলেন। ইমামের কাজের পালা শেষ হইবার পরে জাকারিয়া বাড়ি চলিয়া গেলেন। ইহার পরে তার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হইলেন এবং 5 মাস পর্যন্ত বাড়ি ছাড়িয়া বাহিরে গেলেন না। তিনি বলিলেন, ইহা প্রভুরই কাজ। মানুষের নিকটে আমার লজ্জা দূর করিবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলিয়া চাহিয়াছেন। খোদাবন্দ ঈসা মসিহের জন্মের বিষয়ে ভবিষ্যদ্বাণী। এলিজাবেদের যখন 6 মাসের গর্ভ তখন খোদা গালিল প্রদেশের নাসরত গ্রামের মরিয়ম নামে একটি কুমারী মেয়ের নিকটে জিব্রাইল ফেরেস্তাকে পাঠাইলেন। রাজা দাউদের বংশের ইউসুফ নামে একজন লোকের সঙ্গে তাহার বিবাহের কথাবার্তা ঠিক হইয়াছিল। ফেরেস্তা মরিয়মের নিকটে আসিয়া তাহাকে সালাম জানায় বলিলেন, প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক দোয়া করিয়াছেন। এই কথা শুনিয়া মরিয়মের মন খুব অস্থির হইয়া উঠিল। তিনি ভাবিতে লাগিলেন, এইরকম সালামের অর্থ কি? ফেরেস্তা তাহাকে বলিলেন, মরিয়ম ভয় করিও না, কারণ খোদা তোমাকে খুব রহমত করিয়াছেন। শোনো, তুমি গর্ভবতী হইবে আর তোমার একটি ছেলে হইবে, তুমি তাহার নাম ঈসা রাখিবে, তিনি মহান হইবেন, তাহাকে খোদা তালার পুত্র বলা হইবে, প্রভু খোদা তাহার পূর্বপুরুষ ও রাজা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, তিনি ইয়াকুবের বংশের লোকদের উপর চিরকাল রাজত্ব করিবেন, তাহার রাজত্ব করা কখনো শেষ হইবে না। তখন মরিয়ম ফেরেস্তাকে বলিলেন, ইহা কেমন করিয়া হইবে, আমার তো বিবাহ হয় নাই। ফেরেস্তা বলিলেন, পাকের রূহ তোমার উপর আসিবেন এবং খোদা তালার শক্তির ছায়া তোমার উপর পড়িবে, এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করিবেন তাহাকে খোদার পুত্র বলা হইবে। দেখো, এই বৃদ্ধ বয়সে তোমার আত্মীয়া এলিজাবেথের গর্ভেও ছেলের জন্ম হইয়াছে, লোকে বলিত তাহার ছেলে মেয়ে হইবে না, কিন্তু এখন তাহার ছয় মাস চলিতেছে, খোদার নিকট অসম্ভব বলিয়া কোনো কিছুই নাই। মরিয়ম বলিলেন, আমি প্রভুর বাঁদী, আপনার কথা মতেই আমার উপর সমস্ত কিছু হোক। ইহার পরে ফেরেস্তা মরিয়মের নিকট হইতে চলিয়া গেলেন। বিবি এলিজাবেদের ঘরে হজরত মরিয়ম। তারপর মরিয়ম তাড়াতাড়ি ইহুদা প্রদেশের একটা গ্রামে গেলেন, গ্রামটা পাহাড়ি এলাকায় ছিল। মরিয়ম সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকিয়া এলিজাবেদকে সালাম জানাইলেন। এলিজাবেদ যখন মরিয়মের কথা শুনিলেন, তখন তার গর্ভে শিশুটি নাচিয়া উঠিল। তিনি পাক রুহে পূর্ণ হইয়া জোরে জোরে বলিলেন, সমস্ত স্ত্রী লোকের মধ্যে তুমি ধন্য, এবং তোমার যে সন্তান হইবে সেই সন্তানও ধন্য। আমার প্রভুর মা আমার নিকটে আসিয়াছেন, ইহা কেমন করিয়া সম্ভব হইল? যখনই আমি তোমার কথা শুনিলাম, তখনই আমার গর্ভের শিশুটি আনন্দে নাচিয়া উঠিল, তুমি ধন্য, কারণ তুমি বিশ্বাস করিয়াছ যে প্রভু তোমাকে যাহা বলিয়াছেন তাহা পূর্ণ হইবে। তখন মরিয়ম বলিলেন, আমার হৃদয় প্রভুর প্রশংসা করিতেছে, আমার উদ্ধারকর্তা খোদাকে লইয়া আমার অন্তর আনন্দে ভরিয়া উঠিতেছে, তাহার এই সামান্য বাঁদীর দিকে তিনি মনোযোগ দিয়াছেন, এখন হইতে সমস্ত লোক আমাকে ধন্য বলিবে, কারণ শক্তিমান খোদা আমার জন্য কত না মহৎ কাজ করিয়াছেন, তিনি পবিত্র, যাহারা তাহাকে ভক্তি করে তাহাদের প্রতি তিনি রহম করেন, বংশের পর বংশ ধরিয়াই করেন, তিনি হাত বাড়িয়া মহাশক্তির কাজ করিয়াছেন, আর যাহাদের মন অহংকারে ভরা তাহাদের চারিদিকে দূর করিয়া দিয়াছেন, সিংহাসন হইতে রাজাদের তিনি নামাইয়া দিয়াছেন, কিন্তু সাধারণ লোকদের তুলিয়া ধরিয়াছেন, যাহাদের অভাব আছে ভালো ভালো জিনিস দিয়া তিনি তাহাদের অভাব পূরণ করিয়াছেন, কিন্তু ধনীদের খালি হাতে বিদায় করিয়াছেন, তিনি আমাদের পূর্বপুরুষদের নিকট যে প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই মতেই তিনি তাহার গোলাম ইসরায়েলকে সাহায্য করিয়াছেন, ইব্রাহিম ও তাহার বংশের লোকদের প্রতি চিরকাল রহম করিবার কথা তিনি মনে রাখিয়াছেন। প্রায় তিন মাস এলিজাবেদের নিকটে থাকিবার পর মরিয়ম নিজের বাড়িতে ফিরিয়া গেলেন। বাপ্তিস্মদাতা হজরত ইয়াহিয়ার জন্ম। সময় পূর্ণ হইলে পর এলিজাবেদের একটি ছেলে হইল। তাহার প্রতি প্রভুর এত বড় রহমের কথা শুনিয়া প্রতিবেশীরা ও আত্মীয়রা তাহার সঙ্গে আনন্দ করিতে লাগিল। ইহুদিদের নিয়ম মতো আট দিনের দিন তাহারা ছেলেটির খতনা করাবার কাজে যোগ দিতে আসিল। তাহারা ছেলেটির নাম তাহার পিতার নামের মতো জাকারিয়া রাখিতে চাহিল, কিন্তু তাহার মা বলিলেন, না, ইহার নাম ইয়াহিয়া রাখা হইবে। তাহারা এলিজাবেথকে বলিল, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কাহারও ওই নাম নাই। তাহারা ইশারা করিয়া ছেলেটির পিতার নিকট হইতে জানিতে চাহিল তিনি কি নাম দিতে চান। জাকারিয়া লিখিবার জিনিস চাহিয়া লইয়া লিখিলেন, উহার নাম ইয়াহিয়া। ইহাতে তাহারা সকলে আশ্চর্য হইল, আর তখনই জাকারিয়ার মুখ ও জিহ্বা খুলিয়া গেল এবং তিনি কথা বলিতে ও খোদার গৌরব করিতে লাগিলেন। ইহা দেখিয়া প্রতিবেশীরা সকলেই ভয় পাইল, আর ইহুদিয়ার সমস্ত পাহাড়ি এলাকার লোকেরা এই সমস্ত বিষয়ে বলাবলি করিতে লাগিল। যাহারা এই সমস্ত কথা শুনিল তাহারা প্রত্যেকেই মনে মনে তাহা ভাবিতে লাগিল আর বলিল, বড় হইয়া এই ছেলেটি তবে কি হইবে? তাহারা এই কথা বলিল, কারণ প্রভুর শক্তি যে এই ছেলেটির উপর ছিল তাহা স্পষ্টেই দেখা গিয়াছিল। হযরত জাকারিয়ার মুখে খোদার প্রশংসা। পরে ছেলেটির পিতা জাকারিয়া পাকরুহে পূর্ণ হইয়া বলিতে লাগিলেন, ইসরায়েলের প্রভু খোদার প্রশংসা হোক, কারণ তিনি তাহার নিজের লোকদের দিকে মনোযোগ দিয়াছেন আর তাহাদের মুক্ত করিয়াছেন। তিনি আমাদের জন্য তাহার গোলাম দাউদের বংশ হইতে একজন শক্তিশালী উদ্ধারকর্তা তুলিয়া আনিয়াছেন। এই কথা তাহার পবিত্র নবীদের মুখ দিয়া তিনি অনেক দিন আগেই বলিয়াছিলেন। তিনি শত্রুদের হাত হইতে আর যাহারা ঘৃণা করে তাহাদের সকলের হাত হইতে আমাদের রক্ষা করিবার জন্য সেই উদ্ধারকর্তা তুলিয়া আনিয়াছেন। তিনি আমাদের পূর্বপুরুষদের প্রতি রহম করিবার জন্য আর তাহার পবিত্র ব্যবস্থা অর্থাৎ তাহার কসম পূর্ণ করিবার জন্য সেই উদ্ধারকর্তা তুলিয়া আনিয়াছেন। তিনি আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের নিকট সেই কসম খাইয়াছিলেন। তিনি শত্রুদের হাত হইতে আমাদের উদ্ধার করিবার জন্য সেই উদ্ধারকর্তা তুলিয়া আনিয়াছেন, যেন যতদিন বাঁচিয়া থাকি পবিত্র ও সৎভাবে নির্ভয়ে তাহার সামনে দাঁড়াইয়া তাহার সেবা করিতে পারি। সন্তান আমার, তোমাকে খোদাতালার নবী বলা হইবে, কারণ তুমি তাহার পথ ঠিক করিবার জন্য তাহার আগে আগে চলিবে। তুমি তাহার লোকদের জানাইবে কিভাবে আমাদের খোদার রহমের দরুন পাপের ক্ষমা পাইয়া পাপ হইতে উদ্ধার পাওয়া যায়। তাহার রহমে বেহেস্ত হইতে এক উঠন্ত সূর্য আমাদের উপর নামিয়া আসিবেন, আর যাহার অন্ধকারে এবং মৃত্যুর ছায়ায় বসে আছে তাহাদের নূর দিবেন, আর শান্তির পথ তিনি আমাদের দেখাই দিবেন। পরে ইয়াহিয়া বাড়িয়া উঠিতে লাগিলেন এবং অন্তরে শক্তিশালী হইয়া উঠিতে থাকিলেন। ইসরায়েলীয়দের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির পূর্ব পর্যন্ত তিনি মরু এলাকায় ছিলেন। খোদাবন্দ ঈসা মসীহের জন্ম। সেই সময় সম্রাট আগস্ত কৈশোর কর আদায়ের উদ্দেশ্যে তাহার রাজ্যের সমস্ত জায়গায় লোক গণনার হুকুম দিলেন। সিরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথমবার লোক গণনা হয়। নাম লিখাইবার জন্য প্রত্যেককে নিজ নিজ গ্রামে যাইতে লাগিল। ইউসুফ ছিলেন রাজা দাউদের বংশের লোক। রাজা দাউদের জন্মস্থান ছিল ইহুদিয়া প্রদেশের বেথলহাম গ্রামে, তাই ইউসুফ নাম লিখাবার জন্য গালিল প্রদেশের নাসরত গ্রাম হইতে বেথলহাম গ্রামে গেলেন। মরিয়ম ও তাহার সঙ্গে সেখানে গেলেন। ইহারি সঙ্গে ইউসুফের বিবাহের কথাবার্তা ঠিক হয়েছিল। সেই সময় মরিয়ম গর্ভবতী ছিলেন এবং বেথলহামে থাকিতে তাহার সন্তান জন্মের সময় উপস্থিত হইল আর তাহার প্রথম ছেলের জন্ম হইল। মরিয়ম ছেলেটিকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে রাখিলেন, কারণ থাকিবার জন্য তাদের আর অন্য কোনো জায়গা ছিল না। ফেরেশতা ও রাখালেরা। বেথলহামের নিকটে মাঠের মধ্যে রাত্রিবেলা রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিতেছিল। এমন সময় প্রভুর একজন ফেরেস্তা হঠাৎ তাদের সামনে উপস্থিত হইলেন। তখন প্রভুর মহিমা তাদের চারিদিকে উজ্জ্বল হইয়া দেখা দিল। ইহাতে রাখালেরা খুব ভয় পাইল। ফেরেস্তা তাহাদের বলিলেন, ভয় করিও না, কারণ আমি তোমাদের নিকটে খুব আনন্দের খবর আনিয়াছি। এই আনন্দ সমস্ত লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মিয়াছেন। তিনি মসি, তিনি প্রভু। এই কথা যে সত্য তোমাদের নিকট, তাহার এই চিহ্ন রহিল। তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখিতে পাইবে। এই সময় সেই ফেরেস্তার সঙ্গে হঠাৎ সেখানে আরও অনেক ফেরেস্তাকে দেখা গেল। তারা খোদার প্রশংসা করিয়া বলিতে লাগিলেন, বেহেশতে খোদার গৌরব হোক, দুনিয়াতে শান্তি হোক, আর মানুষের উপর খোদার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। ফেরেস্তারা তাহাদের নিকট হইতে বেহেস্তে চলিয়া যাইবার পরে রাখালেরা একজন অন্যজনকে বলিল, চলো আমরা বেথলহামে যাই এবং যে ঘটনার কথা প্রভু আমাদের জানাইলেন তাহা গিয়া দেখি। তাহারা তাড়াতাড়ি গিয়া মরিয়ম, ইউসুফ ও যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজিয়া বাহির করিল। তাদের নিকট ওই শিশুর বিষয়ে যাহা জানানো হয়েছিল শিশুটিকে দেখিবার পরে তাহারা তাহা বলিল। রাখালদের কথা শুনিয়া সকলেই আশ্চর্য হইল, কিন্তু মরিয়ম সমস্ত কিছু মনে গাঁথিয়া রাখিলেন এবং সেই বিষয়ে চিন্তা করিতে থাকিলেন। ফেরেস্তারা রাখালদের নিকট যাহা বলিয়াছিলেন সমস্ত কিছু সেই মতেই দেখিয়া ও শুনিয়া তাহারা খোদার প্রশংসা ও গৌরব করিতে করিতে ফিরিয়া গেল। জন্মের আট দিনের দিন ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খৎনা করাইবার সময় হইল তখন তার নাম রাখা হইল ঈসা। মায়ের গর্ভে আসিবার আগে ফেরেস্তা তাহার এই নামই দিয়াছিলেন। এবাদত খানের শিশু ঈসা। পরে মুসার শরীয়ত মতে তাহাদের পাক পবিত্র হইবার সময় হইল, তখন ইউসুফ ও মরিয়ম ঈসাকে প্রভুর সামনে উপস্থিত করিবার জন্য তাহাকে জেরুজালেম শহরে লইয়া গেলেন। কারণ প্রভুর শরীয়তে লেখা আছে, প্রথমে জন্মিয়াছে এমন প্রত্যেকটি পুরুষ সন্তানকে প্রভু বলিয়া ধরা হইবে। ইহা ছাড়াও একজোড়া ঘুঘু কিংবা দুইটা কবুতরের বাচ্চা কোরবানি দিবার কথা যেমন প্রভুর শরীয়তে লেখা আছে সেইভাবে তাহারা তাহা কোরবানি দিতে গেলেন। তখন জেরুজালেমে শামাউন নামে একজন ধার্মিক ও খোদাভক্ত লোক ছিলেন। খোদা কখন ইসরায়েলীয়দের দুঃখ দূর করিবেন সেই সময়ের জন্য তিনি অপেক্ষা করিতেছিলেন। পাক রূহ তার উপর ছিলেন এবং তার নিকট প্রকাশ করিয়াছিলেন যে মরিয়া যাইবার আগে তিনি প্রভুর প্রতিজ্ঞা করা মসীহকে দেখিতে পাইবেন। পাক রুহের দ্বারা চালিত হইয়া শামাউন সেই দিন ইহুদিদের আবাদতখানে আসিলেন। মুসার শরীয়ত মতে যাহা করা দরকার তাহা করিবার জন্য ঈসার পিতামাতা যখন শিশু ঈসাকে লইয়া আসিলেন তখন শামাউন তাহাকে কোলে লইলেন। তারপর তিনি খোদার গৌরব করিয়া বলিলেন, প্রভু, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিতেছ, কারণ মানুষকে পাপ হইতে উদ্ধার করিবার জন্য সমস্ত লোকের চোখের সামনে তুমি যে ব্যবস্থা করিয়াছ আমি তাহা দেখিতে পাইয়াছি। অন্য জাতির নিকট ইহা পথ দেখাবার নূর, আর তোমার ইসরায়েল জাতির নিকট ইহা গৌরবের বিষয়। শামাউন শিশুটির বিষয়ে যাহা বলিলেন তাহাতে শিশুটির পিতামাতা আশ্চর্য হইলেন। ইহার পরে শামাউন তাদের দোয়া করিলেন এবং ঈসার মা মরিয়মকে বলিলেন, খোদা ইহাই স্থির করিয়াছেন যে এই শিশুটির জন্য ইসরায়েলীয়দের মধ্যে অনেকেই খোদার নিকট হইতে পিছিয়ে যাইবে, আবার অনেকেই খোদার দিকে আগায় আসিবে। ইনি এমন একটি চিহ্ন হইবেন যাহার বিরুদ্ধে অনেকেই কথা বলিবে, আর তাহাতে তাহাদের মনের চিন্তা প্রকাশ হইয়া পড়িবে। সোরার আঘাতের মতো দুঃখ তোমার অন্তরকে বিঁধিবে। তখন হান্নাহ নামে একজন মহিলা নবী ছিলেন। তিনি আশের বংশের পুনুয়েলের মেয়ে। তার অনেক বয়স হয়েছিল। 7 বৎসর স্বামীর ঘর করিবার পরে 84 বৎসর বয়স পর্যন্ত তিনি বিধবার জীবন কাটাইয়াছিলেন। আবাদতখানা ছাড়িয়া তিনি কোথাও যাইতেন না, বরং রোজা ও মুনাজাতের মধ্য দিয়া রাত্রে দিন খোদার সেবা করিতেন। তিনিও ঠিক সেই সময় আগাইয়া আসিয়া খোদাকে ধন্যবাদ দিতে লাগিলেন। আর খোদা জেরুজালেমকে মুক্ত করিবেন বলিয়া যাহারা অপেক্ষা করিতেছিল তাহাদের নিকট সেই শিশুটির কথা বলিতে লাগিলেন। প্রভুর শরীয়ত মতে সমস্ত কিছু শেষ করিয়া মরিয়ম ও ইউসুফ গালিলে তাদের নিজেদের গ্রাম নাসরতে ফিরিয়া গেলেন। শিশু ঈসা বয়সে বাড়িয়া শক্তিমান হইয়া উঠিলেন এবং জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন। তাহার উপর খোদার রহমত ছিল। এবাদতখানার 12 বৎসরের খোদাবন্ধ ঈসা মসি। ঈদুল ফেসাকের সময়ে ঈসার পিতামাতা প্রত্যেক বৎসর জেরুজালেমে যাইতেন। ঈসার বয়স যখন 12 বৎসর তখন সেই নিয়ম মতো তাহারা সেই ঈদে গেলেন। ঈদের শেষে তাহারা যখন বাড়ি ফিরিতেছিলেন তখন ঈসা জেরুজালেমেই থাকিয়া গেলেন। তার পিতামাতা কিন্তু সেই কথা জানিতেন না। তিনি সঙ্গের লোকদের মধ্যে আছেন মনে করিয়া তাহারা একদিনের পথ চলিয়া গেলেন। পরে তাহারা তাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের মধ্যে ঈসার খোঁজ করিতে লাগিলেন, কিন্তু খুঁজিয়া না পাইয়া তাহাকে খুঁজিতে খুঁজিতে আবার জেরুজালেমে ফিরিয়া গেলেন। শেষে 3 দিন পরে তাহারা তাহাকে এবাদতখানায় পাইলেন। তিনি আলেমদের মধ্যে বসিয়া তাদের কথা শুনিতেছিলেন ও তাদের প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিলেন। যারা ঈসার কথা শুনিতেছিলেন তারা সকলেই তার বুদ্ধি দেখিয়া ও তাহার উত্তর শুনিয়া আশ্চর্য হইতেছিলেন। তার পিতামাতা তাহাকে দেখিয়া আশ্চর্য হইলেন। তার মা তাহাকে বলিলেন, বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করিলে? তোমার পিতা ও আমি কত বেকুল হইয়া তোমার খোঁজ করিতেছিলাম। ঈসা তাদের বলিলেন, তোমরা কেন আমার খোঁজ করিতেছিলে? তোমরা কি জানিতে না যে আমার পিতার ঘরে আমাকে থাকিতে হইবে? ঈসা যাহা বলিলেন তাহার পিতামাতা তাহা বুঝিলেন না। ইহার পরে তিনি তাদের সঙ্গে নাসরতে ফিরিয়া গেলেন এবং তাহাদের বাধ্য হইয়া রহিলেন। তাহার মা এই সমস্ত বিষয় মনে গাঁথিয়া রাখিলেন। ঈসা জ্ঞানে, বয়সে এবং খোদা ও মানুষের মহব্বতে বাড়িয়া উঠিতে লাগিলেন। বাপ্তিস্মদাতা হজরত ইয়াহিয়ার প্রচার। রোম সম্রাট তিবিরীয় কৈশোরের রাজত্বের 15 বৎসরের সময়ে ইহুদিয়া প্রদেশের প্রধান শাসনকর্তা ছিলেন পন্তীয় পিলাত। তখন হেরোদ গালিল প্রদেশ ও তাহার ভাই ফিলিপ জিতুরিয়া প্রদেশ ও ত্রাখুনিতিয়া শাসন করিতেছিলেন। লুসানিয়া ছিলেন অবিলিনিয়ার শাসনকর্তা আর হানন ও কায়াফা ইহুদিদের মহা ইমাম ছিলেন। ঠিক এই সময় খোদা মরু এলাকায় জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার নিকট তার কালাম প্রকাশ করিলেন। তখন ইয়াহিয়া জর্দান নদীর চারিদিকের সমস্ত জায়গায় গিয়া প্রচার করিতে লাগিলেন, যেন লোকে পাপের ক্ষমা পাইবার জন্য পাপ হইতে মন ফিরায় ও বাপতিস্ম গ্রহণ করে। নবী ঈশায়ার কিতাবে যাহা লেখা আছে ঠিক সেইভাবেই এই সমস্ত হইল। লেখা আছে, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করিয়া জানাইতেছে, তোমরা প্রভুর পথ ঠিক করো, তাহার রাস্তা সোজা করো, সমস্ত নিচু জায়গা ভরিতে হইবে, উঁচু জায়গা সমান করিতে হইবে, আঁকা বাঁকা পথ সোজা করিতে হইবে, অসমান রাস্তা সমান করিতে হইবে, মানুষকে পাপ হইতে উদ্ধার করিবার জন্য খোদা যাহা করিয়াছেন সমস্ত লোকেই তাহা দেখিতে পাইবে। তখন বাপতিস্ম গ্রহণ করিবার জন্য অনেক লোক ইয়াহিয়ার নিকটে আসিতে লাগিল। ইয়াহিয়া তাহাদের বলিলেন, সাপের বংশধরেরা, খোদার যে গজব নামে আসিতেছে তাহা হইতে পলাইয়া যাইবার এই বুদ্ধি তোমাদের কে দিল? তোমরা যে পাপ হইতে মন ফিরাইয়াছ তাহার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভাবিও না যে তোমরা ইব্রাহিমের বংশের লোক। আমি তোমাদের বলিতেছি, এই পাথরগুলি হইতে খোদা ইব্রাহিমের বংশধর তৈরি করিতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া হইবে। তখন লোকেরা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করিল, তাহা হইলে আমরা কি করিব? ইয়াহিয়া তাহাদের বলিলেন, যদি কাহারও দুইটা কর্তা থাকে তবে যাহার কর্তা নাই সে তাহাকে একটা দিক, যাহার খাবার আছে সেও সেই রকম করুক। কয়েকজন কর আদায়কারী বাপতিস্ম গ্রহণ করিবার জন্য আসিয়া ইয়াহিয়াকে বলিল, হুজুর আমরা কি করিব? তিনি তাদের বলিলেন, আইনে যাহা আছে তাহার বেশি আদায় করিও না। কয়েকজন সৈন্য তাহাকে জিজ্ঞাসা করিল, আর আমরা কি করিব? তিনি সেই সৈন্যদের বলিলেন, জুলুম করিও না বা অন্যায়ভাবে দোষ দেখাইয়া কাহারও নিকট হইতে কিছু আদায় করিও না এবং তোমাদের বেতনেই সন্তুষ্ট থাকিও। লোকেরা খুব আশা লইয়া মনে মনে ভাবিতেছিল, হয়তো বা ইয়াহিয়াই মসি। এমন সময় ইয়াহিয়া তাদের সকলকে বলিলেন, আমি তোমাদের পানিতে বাপতিস্ম দিতেছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসিতেছেন। আমি তাহার জুতার ফিতা খুলিবারও যোগ্য নই। তিনি পাকা রূহ ও আগুনে তোমাদের বাপতিস্ম দিবেন। কুলা তাহার হাতেই আছে, তাহা দিয়া তিনি তাহার ফসল মারাইবার জায়গা পরিষ্কার করিয়া ফসল গোলায় জমা করিবেন, কিন্তু যে আগুন কখনো নিভে না তাহাতে তিনি তুষ পোড়াইয়া ফেলিবেন। ইয়াহিয়া আরও অনেক উপদেশের মধ্য দিয়া লোকদের মনে উৎসাহ জাগাইয়া খোদার রাজ্যের সুখবর প্রচার করিলেন। শাসনকর্তা হেরোদ তাহার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করেছিলেন, সেই জন্য এবং তাহার আরও অনেক খারাপ কাজের জন্য ইয়াহিয়া তাহার প্রতি খুব অনুযোগ করিয়াছিলেন। তাহাতে হেরোদ ইয়াহিয়াকে বন্দী করিয়া জেলে দিলেন। ইহাতে তাহার অন্য সমস্ত খারাপ কাজের সঙ্গে এই খারাপ কাজটাও যোগ হইল। খোদাবন্দ ঈসা মসীহের বাপতিস্ম। যে সমস্ত লোক ইয়াহিয়ার নিকটে আসিয়াছিল তাহারা বাপতিস্ম গ্রহণ করিবার সময়ে ঈসাও বাপতিস্ম গ্রহণ করিলেন। বাপতিস্মের পরে ঈসা যখন মুনাজাত করিতেছিলেন তখন আসমান খুলিয়া গেল এবং পাক রূহ কবুতরের মতো হইয়া তাহার উপর নামিয়া আসিলেন। আর বেহেশত হইতে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় 30 বৎসর বয়সে ঈসা তাহার কাজে নামিলেন। লোকে মনে করিত তিনি ইউসুফের ছেলে। ইউসুফ এলির ছেলে, এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মলকির ছেলে, মলকি জান্নায়ের ছেলে, জান্নাই ইউসুফের ছেলে, ইউসুফ মত্ততিয়ের ছেলে, মত্ততিয় আমোসের ছেলে, আমোস নহুমের ছেলে, নহুম ইশলির ছেলে, ইশলি নগির ছেলে, নগি মাটের ছেলে, মাট মত্ততিয়ের ছেলে, মত্ততিয় শিমিয়ের ছেলে, শিমিয়ি জোসেখের ছেলে, জোসেখ জুদার ছেলে, জুদা জোহানার ছেলে, জোহানা রিসার ছেলে, রিসা সরুব্বাবিলের ছেলে, সরুব্বাবিল সল্টিয়েল ছেলে, সল্টিয়েল নেরির ছেলে, নেরি মলকির ছেলে, মলকি আদ্দির ছেলে, আদ্দি কুসমের ছেলে, কুসম ইলমাদমের ছেলে, ইলমাদম এর ছেলে, এর ইউসার ছেলে, ইউসা ইলিয়াসের ছেলে, ইলিয়াসর জুরিমের ছেলে, জুরিম মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি শামাউনের ছেলে, শামাউন জুদার ছেলে, জুদা ইউসুফের ছেলে, ইউসুফ জোনমের ছেলে, জোনম ইলিয়াকিমের ছেলে, ইলিয়াকিম মিলিয়ার ছেলে, মিলিয়া মিন্নার ছেলে, মিন্না মত্ততের ছেলে, মত্তত নাথনের ছেলে, নাথন দাউদের ছেলে, দাউদ যিশয়ের ছেলে, যিশয় ওবেদের ছেলে, ওবেদ বয়সের ছেলে, বয়স সলমনের ছেলে, সলমন নহশনের ছেলে, নহশন অম্মিনাদমের ছেলে, অম্মিনাদব আদমানের ছেলে, আদমান অর্নির ছেলে, অর্নি হিষ্ট্রনের ছেলে, হিষ্ট্রন পেরোসের ছেলে, পেরোস এহুদার ছেলে, এহুদা ইয়াকুবের ছেলে, ইয়াকুব ইসাহাকের ছেলে, ইসহাক ইব্রাহিমের ছেলে, ইব্রাহিম তেরোহের ছেলে, তেরোহ নাহোরের ছেলে, নাহোর সরুগের ছেলে, সরুগ রিউর ছেলে, রিউ পেলগের ছেলে, পেলক এবরের ছেলে, এবর শেলহের ছেলে, শেলহ কৈনুনের ছেলে, কৈনুন অরফকসদের ছেলে, অরফকসদ শ্যামের ছেলে, শ্যাম নুহের ছেলে, নু লেমকের ছেলে, লেমক মথুশেলের ছেলে, মথুশেল হনুকের ছেলে, হনুক জেরোদের ছেলে, জেরত মহলেলের ছেলে, মহলেল কৈনুনের ছেলে, কৈনুন ইনুসের ছেলে, ইনুস শেথের ছেলে, শেথ আদমের ছেলে, আদম খোদার ছেলে। খোদাবন্দ ঈসা মসীহাকে পাপে ফেলিবার চেষ্টা। ঈসা পাকরুহে পূর্ণ হইয়া জর্দান নদী হইতে চলিয়া গেলেন। পাকরুহের পরিচালনায় তিনি 40 দিন ধরিয়া মরু এলাকায় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। আর শয়তান সেই সময় তাহাকে লোভ দেখাইয়া পাপে ফেলিবার চেষ্টা করিতে থাকিল। এই 40 দিন ঈসা কিছুই খান নাই, সেই জন্য এই দিনগুলি কাটিয়া যাইবার পর তাহার ক্ষুধা পাইল। তখন শয়তান ঈসাকে বলিল, তুমি যদি খোদার পুত্র হও তবে এই পাথরটাকে রুটি হইয়া যাইতে বলো। ঈসা শয়তানকে উত্তর দিলেন, পাক কিতাবে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। ইহার পরে শয়তান তাহাকে একটা উঁচু জায়গা লইয়া গেল এবং মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত রাজ্যগুলি দেখাইয়া বলিল, এই সমস্তের অধিকার ও জাঁকজমক আমি তোমাকে দিব, কারণ এই সমস্ত আমাকে দেওয়া হইয়াছে। আমার যাহাকে ইচ্ছা তাহাকেই তাহা দিতে পারি। এখন তুমি যদি আমাকে সেজদা করো তবে এই সমস্তই তোমার হইবে। ঈসা তাহাকে উত্তর দিলেন, পাক কিতাবে লেখা আছে, প্রভু যিনি তোমার খোদা তাহাকেই তুমি সেজদা করিবে, কেবল তাহারই সেবা করিবে। তখন শয়তান ঈসাকে জেরুজালেমে লইয়া গেল আর এবাদতখানার চূড়ার উপর তাহাকে দাঁড় করাইয়া বলিল, তুমি যদি খোদার পুত্র হও তবে এই জায়গা হইতে লাফ দিয়া নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে, খোদা তাহার ফেরেস্তাদের তোমার বিষয়ে হুকুম দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন, তাহারা তোমাকে হাত দিয়া ধরিয়া ফেলিবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। ঈসা তাহাকে বলিলেন, পাক কিতাবে বলা হইয়াছে, প্রভু যিনি তোমার খোদা তাহাকে তুমি পরীক্ষা করিবে না। সমস্ত রকম লোভ দেখান শেষ করিয়া শয়তান অল্প সময়ের জন্য ঈসার নিকট হইতে চলিয়া গেল।